아니, 그림 영업할 사과받다 이러면은 배톡하나스나라 시만 번 마하라지 시팟 파자탁 마하라지 아세세 아란지 마하라지 아디카테스 소네 매 순다 순다 카타 제 수주 군다 아픽파 বৃন্দাবন অপেক্ষা তা বাড়িয়ে দেয়
ওইটা
বৃন্দাবন অপেক্ষা গোবর্ধনের অপেক্ষা ও প্রেম স্বরূপ যেখানে মাদনাক্ষ ভাব প্রকাশিত তদ অপেক্ষা এই রাধা কুঞ্জ শ্রেষ্ঠ কেন এ সম্বন্ধে অরণ্য মহারাজ বেশ সুন্দর করে বলেছে আমি কালকে বলেছিলাম যে বৈকুণ্ঠ অপেক্ষা দ্বারাবতী শ্রেষ্ঠ তার মধ্যে একটা উদাহরণ দিয়েছিলাম রুক্মিণী দেবী আর বহুত উদাহরণ আছে আমি ওখানে থেকে ছেড়ে দিয়ে আমি ব্রজেতেই আসছি গোকুলেতে কৃষ্ণের জন্ম হয়েছে সেখানে দামোদর লীলা হয়েছে মা যশোদা প্রেম রাজ্য দ্বারা সুপ্রিম লর্ড কে সর্বেশ্বরেশ্বর কৃষ্ণ কে তিনি বেঁধে দিয়েছেন কৃষ্ণ কাঁদছেন এই কান্দানো কি ভক্তি নাকি কেউ যদি ভগবান কে কান্দায় কৃষ্ণ কে কান্দায় এটা ভক্তি ও ভারী একটা ভক্তির একটা বিচিত্র স্বভাব কৃষ্ণকে যুদ্ধের দ্বারা প্রসন্ন করা ও ভক্তি নয় আবার তাকে কান্দানোটা ও ভক্তি ওই দামোদর লীলা করেছেন ওখানে তদপেক্ষা ও বৃন্দাবন শ্রেষ্ঠ সেখানে রাস হয়েছে পঞ্চায়েতি রাসেতে শ্রীমতী রাধিকা মান হয়েছে রাস ছেড়ে দিয়ে চলে গিয়েছেন তখন কৃষ্ণ হা হুতাশ করছেন শতকোটি গোপী হরিতে না পারিল কৃষ্ণের মন কৃষ্ণ মনকে যোগাইতে পারে নাই একলা রাধিকা শ্রীমতী কৃষ্ণের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে পারে এই জন্য তিনি মান করে চলে গেলেন কৃষ্ণ তার পিছনে পিছনে গেলেন তদপেক্ষা আরো ওখানে বহু লীলা হয়েছে কিন্তু তদ অপেক্ষা গোবর্ধন শ্রেষ্ঠ অন্যত স্থান ছেড়েই দেন গোবর্ধনের কন্দরে কন্দরাতে কৃষ্ণের লীলা হয়েছে আর কি কোন সময় মানসিক গঙ্গার তটেতে কৃষ্ণ গোবর্ধনেতে মানসিক গঙ্গার তটেতে একটি নৌকা নিয়ে রেখেছেন যে গোপীরা আসলে পার করাবো সব গোপীরা এসেছে কৃষ্ণ বলছেন যে সে তোমরা পার করতে চাও তাহলে আমার নৌকাতে বসে যাও নৌকাটা আমার খুব ভালো কোন ছিদ্র নাই একেবারে নূতন নৌকা আর সন্ধ্যা কাল হয়ে গিয়েছে আমি শীঘ্র পার করিয়ে দিব তখন গোপীরা কি বলছে শ্রীমতী রাধিকা তোমার নৌকাটা খুব ভালো আমাদের জানা আছে খুব ভালো নূতন আমি একেবারে তৈরি করে এনেছ আর কোন ছিদ্র নাই আর আমাদের সময় হয়ে গেছে সন্ধ্যা কাল আসছে অতএব পার করাও দরকার কিন্তু একটাই মুশকিল যে এই যে মাঝি এটা চঞ্চল চিত্ত এই চঞ্চল চিত্তের নৌকাতে আমরা বসতে পারি না কখন যে কোথায় যে ভারী ভরা ডুবি করে দিবে কিছু ঠিক নাই এইরকম সব লীলা গোবর্ধনেতে আর কন্দরে কন্দরেতে কত রকমের লীলা কিন্তু এই গোবর্ধনের মহিমা রাধা কুণ্ডের ল মাত্র সমতা করতে পারে না কেন তাই বলছেন বংশী করান নিপতিতম স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টঞ্চ পীত জনম ব্রজরাজ সোনো যস্যা কটাক্ষ সর্গাত বিমুচ্ছিতস্য তন্নরাধিকা চরণ রেণু পরিচরামি কদার। ও শ্রীমতী রাধিকার, আমি চরণ রেণু কখন আমি সেবা করব প্রীতিপূর্বক? কে বলছে? প্রবোধানন্দ সরস্বতী মত সাধারণ কৃষ্ণ তার পিছনে পিছনে ছুটেছেন। আর তা কত রকমের বিল্ব তিনি কে ব্রজে তুঙ্গ বিদ্যা সাধারণ ব্রজে তুঙ্গ বিদ্যা সর্ববিদ্যা বিশারদা তিনি বলছেন। বংশীকরণ নিপতিত যাহারে একটু কটাক্ষেতে কৃষ্ণের হাত থেকে বাঁশি পড়ে যায় তার মোর মুকুর কি হয় সেটি একেবারে পড়ে যায়। কোথা পড়ে যায়? শ্রীমতী রাধিকার পায়েতে পড়ে যায়। বংশীকরণ নিপতিত স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনম তার যে চাদর পীতাম্বর স্খলিত হয়ে যায়। কেন? শ্রীমতী রাধিকার একটি কটাক্ষের জন্য। কি কটাক্ষ? তুমি দূর থাকো নিকটে এসো না, খবরদার আমার নিকটে আসো না। তখন কৃষ্ণ কি হয়? তিনি মনে যেসে একেবারে ডগমগ করতে করতে মনে যেসে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, তখন মধুমঙ্গল তাকে ধাক্কা দিয়ে, আরে এখানে নন্দ বাবা যশোদা মাইয়া সব আছে, একটু ধৈর্য ধারণ কর, বড় মুশকিল করে ধরে তাহাকে, নেই তো তিনি পড়েই যাবে। এরকম শ্রীমতী রাধিকার আমি কখন পরিচর্যা করব? আরো কি যত কিং করিস বৌষা ফলকা কুবানি নিত্যম পরস্য পরিষদ শিখণ্ড বলে যস্য কদা রসনিদে বিশুভান জায়া ততকে কুঞ্জ ভবনাঙ্গন মাধ্যমে। আমি রাধিকার কুঞ্জেতে যেখানে ঝাঁটা দেওয়া হয় তার একটি মাত্র শিপ যদি হতে পারি তাহলে আমার জীবন কৃতার্থ হয়ে যায়। কিরকম শ্রীমতী রাধিকা কোন সময় মান করেছেন? মান কেন? কালো কোনো জিনিস দেখবো না, কালো ভ্রমরকে আসতে দিও না এখানে। যত কালো অন্তর বাহিরে কালো ওদের সঙ্গে আমার কোন সম্বন্ধ নাই, যদি কোনো কালো আসে এখান থেকে বার করে দিও। তখন রূপমঞ্জারি প্রভৃতি সখীগণ কৃষ্ণকে আসতে দেয় না। কৃষ্ণ কাকু মিনতি করে দিয়ে ওই রূপমঞ্জারি রতিমঞ্জারি পায়েতে তিনি পড়েন যে একটু আদেশ তো আমি যাই দর্শন। তাহলে শ্রীমতী রাধিকার মহিমা কত এইটি বুঝা রাখ। কৃষ্ণ অনুবন্ধ করে দিয়ে সকাল বেলা সন্ধ্যা মত আর দুপুর বেলা ওইখানে স্নান করেন। কিসের জন্য? রাধা কৃপা কটাক্ষের জন্য। কে কৃষ্ণ? স্বয়ং সর্বকারণ কারণ হই প্রেমের বশীভূত। এই জন্য এই প্রেমটা হচ্ছে আমাদের প্রয়োজন। কৃষ্ণ প্রয়োজন নন, রাধিকা প্রয়োজন নন, কিন্তু রাধিকা কৃষ্ণের প্রতি যে প্রেম অথাহ অবাধ প্রেম অনন্ত প্রেম যাকে নারদ প্রভৃতি বাঞ্ছা করে উপায় না, এই প্রেমটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু জগৎকে এই ঘোষণা করেছেন। এই প্রেম আমরা আপনাদের সকলকে নিয়ে এসেছি যে এই একটা লোভ উৎপন্ন হোক। শ্রীমতী রাধিকার দাসী সর্ববেদে বলে, কি বলে? রাধিকার দাসী কৃষ্ণ, যদি রাধিকার কেউ দাসী যদি এই লোক উৎপন্ন যদি কারো হয়ে যায় তাহলে কোটি কোটি জন্মের এইটা ভক্তির ফল, এইটা বুঝে রাখ। এই জন্য আপনাদের এই শ্রীমতী রাধিকার চরণেতে আপনাদের একটা লোক উৎপন্ন হোক তার সেবার। তিনি কি, তার তত্ত্ব কি? বৃন্দাবন অথবা গোবর্ধন অথবা রাধা কুণ্ড কি তত্ত্ব? শ্রীমতী রাধিকা কি তত্ত্ব? এইটা আপনার একটা বোধ হোক। এই জন্য আপনাদেরকে এখানে কষ্ট দেবো আনা হয়েছে, আপনাদের মধ্যে এইটা লোভ উৎপন্ন হোক, এই বলে আমি আজকে আমার বক্তব্য সমাপ্ত করছি। কারণ সময় হয়ে গেছে পারণের, আর আমাদের পারণের ব্যবস্থাও এখানে সব ঠিক আছে। এখন আপনারা একটু এমন ভাবে বসুন লাইন করে দিয়ে সিধা, যাতে আপনাদের পাতা দিতে পারে আর অল্প অল্প করে চিড়ে প্রসাদ আপনাদেরকে দিতে পারে। আমাদের সাধু মহারাজ মাইকেতে এসে আর সব ব্যবস্থা কর, ওখানেতে ব্যবস্থা সবগুলি ঠিক রাখো। আমাদের ব্রহ্মচারী ওয়েদার ওয়েস্টার্ন ডিভোটি আর ইন্ডিয়ান ডিভোটি দে ক্যান সার্ভ, দে শুড গো টু দ্যাট প্লেস অ্যান্ড ফ্রম দেয়ার ফার্স্ট ইউ শুড গিভ পাতা, পাতা আগে দিতে আরম্ভ করে দাও আর সঙ্গে সঙ্গে মস্তবে উপনিষদ আর ছটি দর্শন শাস্ত্রে এখানে তিনি পাঠ করাইছেন। তার মধ্যে বিশেষ করে নব্যন্যায় এইখানে থেকে প্রচলিত পড়ানো হতো। বাংলাদেশে ন্যায় ছিল কিন্তু নব্য ন্যায় ছিল না। এই মহেশ সারদের পুত্র বাসুদেব সাধম ভট্টাচার্য তাহার বিদ্যার্থী জীবনেতে এইখান থেকে মিথিলাতে যান, মিথিলাতে ন্যায় শাস্ত্র নব্য ন্যায় ইত্যাদি সব পারঙ্গত হয়ে ওখানকার ন্যায় গ্রন্থ নিয়ে আসছিলেন যে এখানে আমি নদীপেতে আরম্ভ করব। কিন্তু ওখানকার লোক জেনে আর তার সবগুলি কেড়ে নিল গ্রন্থ। তখন ওইখানে থেকে বেরিয়ে সীমা পার করে একটি গাছে তলায় বসে আবার এমন স্মৃতি তাহার, আবার সব ন্যায়ের যে গ্রন্থগুলি ওইখানে লিপিবদ্ধ করেন আর লিপিবদ্ধ করে নিয়ে এখানে আসেন, আর এইখানে থেকে নব্য ন্যায় আরম্ভ হলো। শোনা যায় যে মহাপ্রভু নব্য যদিও ব্যাকরণের পণ্ডিত ছিলেন কিন্তু নব্য ন্যায়তে অত্যন্ত পারঙ্গত ছিলেন। কোন সময় নৌকাতে চড়ে তাহার একজন সহপাঠী ছিলেন স্মার্ত রঘুনাথ রঘুনন্দন রঘুনন্দন, এই নৌকাতে বসে দুজন আসছেন। তখন মহাপ্রভু বললেন যে আমি নব্য ন্যায় সম্বন্ধে একটি কারিকা করেছি, কারিকা গ্রন্থ। উনি বললেন যে আমি দেখি আমিও একটু লিখেছি। যখন মহাপ্রভু তাকে ওই গ্রন্থটা দিলেন, গ্রন্থ মানে কাগজে লেখা, তখন তার পড়েই চোখ থেকে জল ঝরঝর করে পড়তে লাগলো। তখন মহাপ্রভু বললেন যে সে তুমি কেন নিমাই পণ্ডিত, তুমি কেন কাঞ্চ কেন, আর তোমার যেরকম এইটা গ্রন্থটা হয়েছে আমার গ্রন্থ আর কেউ দেখবে না পুছবে না। তখন মহাপ্রভু ঝট করে ওই গ্রন্থ নিয়ে গঙ্গা মধ্যে ডুবিয়ে দিয়েছে। ওইটা যদি থাকতো তাহলে অদ্ভুত ওটা হতো, কিন্তু মহাপ্রভু প্রতিষ্ঠা কামী নন, তৃণাদপি শুনি চেন তরপি সহিষ্ণু না আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি, ওই প্রতিষ্ঠাটাকে একেবারেতে গঙ্গা নদীতে ভাসিয়ে দিল। তারপরে রঘুনন্দনের খুব নাম হলো, এটা বেশ সুন্দর গ্রন্থ লিখেছে, কিন্তু মহাপ্রভুর সামনে ওটা কিছু নেই। পরবর্তীকালে এই সার্বভৌম ভট্টাচার্য এই স্থানকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন জগন্নাথপুরী, আর মহাপ্রভুর সঙ্গে তাহার তর্ক বিতর্ক হওয়াতে মহাপ্রভু তাকে পরাজিত করে দিয়ে আর তারপরে বেদান্ত শাস্ত্রের যে মূল তাৎপর্য ভক্তি এইটি তাকে শ্রবণ করিয়ে পরম ভক্ত করে দিয়েছেন। ওই সার্বভৌম ভট্টাচার্য আর তাহার পিতা ঠাকুরের এই স্থান, চৈতন্য মহাপ্রভু কখনো কখনো বাল্যকালেতে এই স্থানেতে আসছে। এই জন্য আমরা এইখানে বিদ্যাপীঠ জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, এইটি মনে করবো না যে নিত্যানন্দ প্রভু বাল্যকালেতে চলে গেলেন ওই সমস্ত বিদ্যা তাহার চরণ নখ জ্যোতিতে এইসব গুলি উদ্ভাসিত, ওই নিত্যানন্দ প্রভু জীবগুরু স্বামী মতন ধুরন্ধর লোকের প্রশ্নকে কিরকম হেচ্চুটকি বাজিয়ে দিয়ে তিনি তাকে হল করে দিচ্ছেন, তাকে মীমাংসা করে দিচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন যে এই তখন মীমাংসা করে দিলেন কি ওরা সব ভক্তির দাস দাসী। কিরকম তর্কের তর্কের যে ন্যায় যে তর্ক ফাঁকি ও সব ভক্তির বিরোধী, কিন্তু যে তর্ক ভক্তি শাস্ত্রকে ভক্তির বিষয়কে তর্কের দ্বারা প্রতিষ্ঠা করে সেই তর্ক কি তর্ক ভক্তির মধ্যে দেখো যে রূপ গোস্বামী কত জীব গোস্বামী কত তর্কে আলোচনা করেছেন, ওই রকম তর্কের দরকার, ন্যায়ের দরকার। জীব গোস্বামী যদি এই ন্যায়তে যদি পণ্ডিত না থাকতেন আর ওই আমাদের বলদেব বিদ্যাভূষণ তারা পারঙ্গত না তো তাহলে কিরকম হয় এইরকম সব গ্রন্থ লিখত। এই জন্য এখানে কর্ম জ্ঞান যোগ তপস্যা তর্ক যা কিছু ৬৪টি বিদ্যা সবগুলি ভক্তির সেবিকা আর সেবক এই ভাবতে এইখানে আছে। অতএব এই বিদ্যাপীঠ একে বলে ব্যাসপীঠ। এইখান থেকে বাল্মীকি আদি অলঙ্কার শাস্ত্র ইত্যাদি কাব্যগুলি শিখে দিয়ে রামচরিত রামের সময়তে রামের রামায়ণ তিনি বাল্মীকি রামায়ণের রচনা করেন। এইখান থেকে যত ঋষি মহর্ষিগণ ব্যাসদেবের সর্বশিষ্য পৈলল সামন্ত জৈমিনী ইত্যাদি সনক ইত্যাদি এইখান থেকে বিদ্যা লাভ করে দিয়ে জগতে বিদ্যা ইত্যাদি প্রচার করে। যাবতীয় বিদ্যার উদ্গম স্থান এই হচ্ছে স্থান বৃহস্পতি। এইখানেতে জন্মগ্রহণ করে দিয়ে সার্বভৌম ভট্টাচার্য রূপে হয়ে ওই সময় বড় বড় সন্ন্যাসীদেরকে শিক্ষা দিয়ে তাহাদেরকে আবার উপাধিও তিনি পরিবর্তন করবার তিনি ক্ষমতা রাখতেন। ওই সময় ভারতবর্ষের মধ্যে সার্বভৌম ভট্টাচার্যের মতন কেউ বিদ্বান ছিল না, কিন্তু মহাপ্রভু বিচার শুনে একেবারে স্তম্ভিত হয়ে যান আর ওই মায়াবাদ ছেড়ে দিয়ে ভক্তি রঙ্গত হয়েছিল। আজকে খুব প্রচন্ড রৌদ্র হতো কিন্তু ভগবানের কৃপাতে সহজেতে মাঝে মাঝে ধূপ মাঝেতে ছায়া হয়ে ভক্তগণের সেবা করছে। আপনারা এখান থেকে এক্ষণে আমরা চলব, আমরা ওই রাস্তা ধারে গিয়ে জাহ্নুদ্বীপেতে জাহ্নগরে বট গাছেতে ওইখানেতে বসে জন্মদ্বীপের মহিমা গান করে দিয়ে তারপরে আমরা মামগাছিতে মধ্রম দ্বীপে আমরা গমন গৌ প্রেমানন্দে
ধামমহিমা থেকে মহাত্মা থেকে এই স্থানের মহিমা আপনারা স্মরণ করেন। এইখানে জন্মু ঋষি তপস্যা করতে ছিলেন, তপস্যা করবার সময় ভগীরথ মহারাজ তার পিতৃপুরুষ গণের উদ্ধারের জন্য ব্রহ্মাকে তপস্যা করে আর তারপর মন্ডলী থেকে গঙ্গাকে কি রকম আনন্দ করলেন আপনার সব শ্রবণ করলেন। শঙ্কর এটা জেনে এই তাহার ধারা পাতাল লোকে না চলে যায় এই জন্য তাহার জটা জাল বিচ্ছিন্ন করেছিলেন। কেন তিনি জানতেন যে এই ভগৎ পাপ পদ্ম থেকে নিশ্চিত হয়েছেন এই জন্য তাকে মস্তকে ধারণ করবেন, এমন ধান তনি আর ছাড়বেন না। তখন ভগীরথ আবার তাহার তপস্যা করেন, তখন তার থেকে অল্প জল ছেড়ে দেন আবার নিয়ে চলেন। এখানে আসে জন্মমণি আর রাগ করেন না, সাকারে দেখলেন যে এইটা দুর্লভ বস্তু, এটি ভগবতী গঙ্গা কৃষ্ণ প্রিয়া গঙ্গা কৃষ্ণের চরণ ধৌত জল, এই জন্য তাকে পান করলেন আদর সঙ্গে। ক্রোধ করে পান করেছেন, আদর করে দিয়ে গঙ্গা জলকে একেবারে পান করেছেন সম্পূর্ণ। তখন আর ভগীরথ কি করবেন, দেখলেন যে গঙ্গা তো আর ধারাই আসছে না, সব সুখে নিয়েছে। তখন তাহার আবার আরাধনা করেন, তিনি ছাড়তে চান না। তখন তিনি তার তপস্যাতে প্রসন্ন হয়ে গিয়ে মুখ থেকে বেরিয়ে গেলে তীর্থ হয়ে যাবে তার জন্য নয়, গঙ্গা জল মহাপ্রসাদে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস যায়। ভগবত বস্তু কোনদিন ইচ্ছু হয় না, এই জন্য নয়। তিনি তাকে সব জল পান করে দিয়ে আবার প্রার্থনা তা করাতে তার মধ্যে থেকে সব কুচু খুচু শুধু জল তাকে জঙ্ঘ প্রদেশ চিরে এইখান থেকে তাকে ছেড়ে দেয়। আবার পরিপূর্ণ রূপে গঙ্গা তাহার চললেন এখানে থেকে, এই জন্য তাহার পুত্রী হলেন এই গঙ্গা দেবী, তাহার এই জন্য নাম হলো জাহ্নবী দেবী। তারপরে তিনি গঙ্গা নদী আর ছাড়তে চায় নাই, চারিদিকে বেষ্টন করে দিয়ে এই ধানেতে থাকতে চায়। তখন আবার তাহাকে প্রার্থনা করে দিয়ে নিয়ে যান তিনি ওই সাগরেতে উপস্থিত হন। আর সাগরেতে যখনই গঙ্গার জলে স্পর্শ করলো সব লোকের গতি হলো, তাহাদের পাপ তাপ সব দূর হয়ে গেল। জাহ্নবী দেবী গঙ্গা দেবী অত্যন্ত পবিত্র, বিষ্ণুকে পবিত্র করবার তিনি শক্তি রাখেন। কথিত আছে কোন সময়তে আগ্রাতে মহারাজ সম্রাট ছিল মুঘল সম্রাট আকবর, তাহার দরবারে সে গঙ্গা নদীর ধারে সে যাহারা থাকতেন রাজারা জমিদাররা তাহা, আর যমুনা তটেতে যে রাজা মহারাজারা থাকত তাদের মধ্যে বিবাদ লাগলো যে গঙ্গা শ্রেষ্ঠ, ও বলে যে যমুনা শ্রেষ্ঠ, দুজনের মধ্যে বিবাদ লাগলো। বিবাদের মীমাংসা হয় নাই, তখন মহারাজ অকবর জীব গোস্বামী ছিলেন বৃন্দাবনেতে তাহাকে ডাকলো, উনি বললেন যে বৃন্দাবন ছেড়ে আমি কোথাও থাকতে পারি না, আমি দিন বেলা যেতে পারি কিন্তু রাত্রে আমাকে এইখানে থাকতে হবে, আমি এই জন্য আগ্রা যাব না। তখন তিনি ব্যবস্থা করলেন রথে, আর রথেতে তাহাকে নিয়ে আসলেন আগ্রাতে, তাকে বললেন যে আপনি একটু অনুগ্রহ করে মীমাংসা করে দেন। তখন তিনি বললেন যে দেখো গঙ্গা হচ্ছে ভগবানের চরণ ভক্ত জল, আর সেটি কোন ভগবানের, কৃষ্ণের অংশের অংশের কলার বিকলা কে পাবন কলা বিকলা, আর তাহার চরণ ভক্ত জল গঙ্গা, আর যমুনাকে কৃষ্ণ প্রিয়া পাটরানি একজন কালিন্দী, কৃষ্ণের অঙ্ক সাইনী অথবা তাহার পটরানী হচ্ছেন এই যমুনা দেবী, এইটা আপনারা বুঝুন দেখে শ্রেষ্ঠ। কৃষ্ণের সঙ্গে গঙ্গার সম্বন্ধ হয় নাই তখন, আর তাহার কলা বিকলা তিনি অন্ত, তাহার পদ ভৌত জল, আর কোথায় যমুনা হচ্ছেন বিশাখা, এক নাম তাহার বিশাখা, ওই বিশাখাই কৃষ্ণের সেবার জন্য যমুনা রূপ ধারণ করেছেন, অত বিশাখার সঙ্গে তাহার কি তুলনা হয়। তখন সকলি এক বাক্যেতে স্বীকার করে, কিন্তু একটি বিচার আছে, গঙ্গা হচ্ছেন জ্যেষ্ঠ ভগিনী আর যমুনা হচ্ছে কনিষ্ঠ ভগিনী, কিন্তু কনিষ্ঠ ভগিনী হলেও যমুনা অত্যন্ত সুন্দরী রূপবতী গুণবতী, সেই জন্য কৃষ্ণ সেখানে বৃন্দাবনেতে যমুনা বিহার করেন, তাহার যাবতীয় সমস্ত লীলা ওই যমুনা ধারে দিকে হয়, গঙ্গার নদী চার সুযোগ নাই। তখন গঙ্গা যমুনাকে বলেন, তুমি আমার ছোট ভগ্নি, তুমি আমাকে একটু আশ্রয় দিয়ে কৃষ্ণ লীলাতে এই সবগুলি প্রবেশ করা। তখন যমুনা বলে আচ্ছা ঠিক আছে। তখন কৃষ্ণের কৃষ্ণের নিকট তিনি বলেন, তখন কৃষ্ণচন্দ্র বলেন, চিন্তা করো না, আমি এই কলিতে সামনে যে কলি আসব, তখন শ্রীমতী রাধিকার ভাব কান্তি আর তাহাকে সঙ্গে নিয়ে পরিকর নিয়ে আমি নদীপেতে জন্মগ্রহণ করব। ওই সময়তে তোমার সঙ্গে গঙ্গা থাকবেন আর ওর মধ্যেও আমার বিহার করবার তার মধ্যে সুযোগ হবে। এই জন্য কলিকালেতে চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণই রাধাকে সঙ্গে নিয়ে, তার ভাব সঙ্গে নিয়ে আর গদাধর ইত্যাদি সব পরিকরগণকে নিয়ে এইখানে আদুর্ভূত হন আর সমস্ত লীলা তার যমুনা ধারে দিকে ওদিকে গঙ্গার ধারে করে। এখানে যমুনা আর গঙ্গা দুটো মিলিয়ে আছেন, যমুনা এই সৌভাগ্য গঙ্গাকে দেন, তখন মহাপ্রভু এইখানে সমস্ত লীলা করে। অতএব যমুনা কৃপাতে আবার গঙ্গার এরকম সৌভাগ্য হলো যে চৈতন্য মহাপ্রভু এইখানে আবির্ভূত হয়ে তার সব লীলা সম্পন্ন করেছে। অতএব কে শ্রেষ্ঠ বিচার করলে আবার গঙ্গাও শ্রেষ্ঠ হলেন এখানে মহাপ্রভুর আবির্ভাব সময়তে কৃষ্ণ ইত্যাদি বিহার করে। এক সময়তে গঙ্গাতে খুব বন্যা হয়েছে আর তটেতে জল উপরে উঠে গিয়েছে, উঠেতে একটি সর্পের বিল ছিল, গর্ত ছিল, সেখানে জল উপস্থিত হয়ে গেছে, উপরে উঠে গিয়েছে। তাহার বিলের ভিতরে গর্তের ভিতরে জল যখন প্রবেশ করেছে, সাপটা ওখান থেকে বেরিয়েছে। ইতিমধ্যে গরুড় দেখলেন যে এই সাপটা এর মধ্যে থেকে বেরোচ্ছে, এই জন্য ছৌ মেরে তাহাকে ধরে নিলেন, পায়েতে আর মুখেতে ধরে উড়ে গেলেন আকাশে। উড়ে যাওয়াতে আর তাহার আঘাতে ওই সর্পটা মরে গেল, তার আত্মা ওর মধ্যে থেকে বেরোলো, কিন্তু ওই গঙ্গা জলের যে স্পর্শ হয়েছে তাতে চতুর্ভুজ রূপ ধারণ করে নিল। তখন আর গরুড় কি করবেন, গরুড় নিচে নেবে তাহাকে নিজে পিঠেতে নিয়ে আবার তাহাকে বৈকুণ্ঠেতে উপস্থিত করে। এইরকম হবে গঙ্গা নদীর মহিমা, মরবার সময়তে যদি গঙ্গা জল কেউ পেয়ে যায় তাহাদের উত্তম গতি হয়, বৈকুণ্ঠ গতি হয়। এই জন্য কত কাল পূর্বে মরেছে, হাজার বছর পূর্বে মরেছে, আর সেখানে গঙ্গার জল দিয়ে তাহাদের তখন ভস্ম আছে কিনা, কিন্তু তাকে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে 60,000 তাদের পূর্বজন যারা ছিলেন তারা সবগুলি উদ্ধার পেয়ে বৈকুণ্ঠ গতি হল। এই জন্য গঙ্গার কত সামর্থ্য শক্তি রয়েছে, কিন্তু সেখানে আবার এই বিচার আছে যে বৈষ্ণবগণের সঙ্গে গঙ্গার পরাশ হইলে পশ্চাৎ বহু দিন লাগতে পারে, আর বৈষ্ণবদের এমন কৃপা যে তার হরি কথার দ্বারা বিষয় আসক্তি ছাড়িয়ে দিয়ে আর তাকে শীঘ্র গোলোক বৃন্দাবনের যাত্রী করে এমন তাহাদের এই সামর্থ্য। এই জন্য বৈষ্ণবগণের আশ্রয়ে আপনার শুদ্ধ ভাবতে ভজন করুন। এখন ক্রমে ক্রমে আমরা মাম গাছিতে মাম দিতে ওখানে আমরা যাত্রা করবো। গৌ প্রেমানন্দে সুন্দর একটা বট গাছ, বিরাট বট গাছ। ওইখানেতে রামচন্দ্র লক্ষণকে বললেন, এইখানে কুটি আমরা নির্মাণ করে এখানে গঙ্গার ধারেতে বেশ মনোরম বন কোকিল ডাকছে আম্রকুঞ্জ, এইখানে আমরা কিছুদিন নিবাস করে তারপরে আগে কোথাও যাব। লক্ষণ এখানে কুটির নির্মাণ করলেন, সীতাজি এখানে থাকলেন। এক সময় রামচন্দ্র তাহার দিকে তাকিয়ে একদম মন্দ মন্দ মুস্কান করছেন, হাসছেন। সীতাজি জিজ্ঞাসা করলেন, আপনি কেন হাসছেন? ও এই শান্তি বড় মনোরম।
আমি কিছুদিনের পরে গৌর রূপে এখানে জন্মগ্রহণ করবে করব, আর তুমি বিষ্ণু প্রিয়া হবে, আর আমি তোমাকে ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করব, আর আমি নিরাতরে চলে যাব, আমি তোমার জন্য চিন্তিত হব, আর তুমি আমার কাছে শ্রী বিগ্রহ তৈরি করে এইখানে বিপ্রলম ভাবতে তুমি আমার সেবা কর, ও তুমি সন্ন্যাস নিয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আর আমার পিতা কৌশল্যা হবেন সতীমা, ওই কোলে নিয়ে কাঁদবেন, কেন এরকম তুমি নিষ্ঠুর কাজ করবে আমাকে ছেড়ে দিয়ে, তুমি সন্ন্যাস নেবে মাকে কান্দাবে, ও এর মধ্যে একটি গূঢ় রহস্য আছে। জগৎ জীবে কৃপা করবার জন্য সময় সময়তে আমি অবতীর্ণ হই, যাতে পদ্মজি আমার লীলা দেখে আর শুনে ভগবৎপর হয়ে আর এই ভরসাগরকে সহজে উত্তীর্ণ হয়ে যাবে। আমার লীলা হচ্ছে দু প্রকার, একটা সম্ভোগ একটি বিপ্রলম্ব। একই লীলা দুই রকমের, একটা বিরহ যুক্ত একটা আনন্দ যুক্ত মিলন যুক্ত, একটি মিলন একটি বিয়োগ। এইটি না হলে বিয়োগ না থাকলে মিলনের আনন্দ হয় না, এই জন্য প্রেমের দুইটি আট পা, একদিকে মিলন একদিকে বিরহ বিপ্রলম্ব। এই জন্য এই লীলাতে যখন আমরা ফিরব অযোধ্যাতে, তখন তোমাকে আমি ত্যাগ করে দিব, আর অযোধ্যাতে আমি থেকে তোমার মূর্তি রচনা করে প্রস্তুত করে দিয়ে আর তোমার সেবা করব, আর ওই প্রতিদান দেবার জন্য আমি আবার যখন গৌর রূপে অবতার নিব, তখন তোমার ঋণ দান করবার জন্য আমি কি করব, আমি গৃহবার সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাব পুরী, আর তুমি আমার মূর্তি কাষ্ঠের শ্রী বিগ্রহ করে দিয়ে তুমি আমার এখানে পূজা করবে। এখন বিস্তৃত রূপে আমি এইসব কথা নদীতে আমাদের মঠেতে বলবো, একটি বিরাট পরিক্রমা আমাদের নতুন তো অতস্ত বড় নয়, কিন্তু তারা ওই মাঝখানে আছেন আমার জন্য প্রতীক্ষা করছেন, আমরা একটা বেরিয়ে চলে যাব, যেখানে আমাদের রন্ধন হচ্ছে ওইখানে চলে যাব, প্রসাদ পাব, তারা এখানে আসবে আমাদের জবাব। বিরাট ভিড়, আপনারা কোনো গোলমাল না হয়, যাতে একটি যাত্রী নিতে নিতে ওরা থাকবে গঙ্গার ওপারে, আমরা আছি এখানে, তা আমাদের সঙ্গে যারা আছেন আমাদের সঙ্গে ওখানে এসে প্রসাদ পেয়ে আমাদের সঙ্গে নদীতে ফিরে যাবে, কোন রকম হতে এদিকে দিকে না। এখানেতে এই লীলা ছাড়াও আরো সারঙ্গ মুরারি গুপ্তের পাঠ আছে, আরো এখানেতে চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুরের এইখানেতে জন্ম, মহাপ্রভু পরিকর শ্রীবাস পণ্ডিত তারা চার ভাই ছিলেন, মহাপ্রভুকে নিয়ে তার বাড়িতে বিরাট কীর্তন ওখানে হতো, ওইখানে খোল ভাঙা ডাঙ্গা আর সংকীর্তন রাস মন্ডলী ওইখানে আছে, ওইখানে কোন কোন সময়তে মহাপ্রভু যখন কীর্তনে আবিষ্ট থাকতেন কিছু প্রসাদ থাকত, তখন ওই শিবাস পণ্ডিতে ভগ্নি ভাতিজা ওখানে থাকতো, তখন অল্প বয়স মহাপ্রভু প্রসাদকে দিতে তো পরম ভক্ত হলো, পরবর্তী কালে এইখানে যেখানে শ্রী মন্দির আছে এইখানে একটা ব্রাহ্মণ কুলেতে তার বিবাহ হয়, আর তাহারই গর্ভেতে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের শুরু হচ্ছেন ব্যাস লীলার ব্যাস, এইখানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তার চৈতন্য ভাগবতে লিখেছেন, এত পরিহারে যে পাপী নিন্দা করে তবে লাঠি মারে তাহার চুরে বৈষ্ণব রাত্রিনাথ শুনে চেষ্টা ঠিক খুব শুনি অন্যকে মান দে ত্রিনাদপি শুনি সরোরূপ সহিষ্ণু বৈষ্ণবগণ হয়, কিন্তু দরকার হলে বিরাট হনুমানের রূপ ধারণ করেন সোনার লঙ্কা রাবণকে একবারে পুড়িয়ে ছাড় ছাড় করে দেয়। এই হচ্ছে বৈষ্ণবতা। যদি কেউ গুরু বৈষ্ণবের নিন্দা করে, ভগবানের নিন্দা করে, তাহলে কি করবে? চুপচাপ বসে থাকবে? এটি বৈষ্ণবতা নয়। তার হয় তার জিহ্বা কেটে দিবে, আর হনুমানের মতো গলা উঠিয়ে তাকে একেবারে ছেড়ছাড় করে দিবে। এই জন্য এই পরম বৈষ্ণব এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি বলেছেন, এত পরিহারে নিত্যানন্দের নিন্দা করে। নিত্যানন্দ প্রভু যদি কেউ মহাপ্রভুকে মানে কিন্তু নিত্যানন্দ কে মানে না, তখন তাহাকে লাঠি মারো, তার শিরের উপরে লাঠি মারো। এই হচ্ছে পরবৈষ্ণব। এই দেখে তারা যারা সামঞ্জস্য করে দিয়ে হরি গুরু বৈষ্ণব কেউ নিন্দা করে আর চুপচাপ শুনেলে, তার কোনদিন বৈষ্ণবতা ভক্তি হবেই। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুরের এই কৃপা এইখানে তার ভক্তি। এইখানে তো শিবাস পণ্ডিতের স্ত্রী, তার বাপ বাড়ি এইখানে দেখছি, মালিনী দেবী বাড়ি এইখানে দেখছি, পাশেই তে সারঙ্গ মুরারির পাট আছে, ওখানে তে সারঙ্গ বলে মহাপ্রভুর একজন পরিকর ছিলেন, পাশেই তে দেবানন্দ পণ্ডিতের স্থান ছিল, ওই শিবাস পণ্ডিত ওখানে থেকে যাচ্ছিলেন আর ও ভাগবত পড়াচ্ছিল ছাত্রগণকে। সেই সময়তে রাজপঞ্চাধ্যায় কোন শ্লোক সেটি বরহা পীড়ম নটবর বপু কর্ণীয় কর্ণিকারম, এই শ্লোকের ব্যাখ্যা করছে। আর শিবাস পণ্ডিত হঠাৎ করে উপস্থিত শুনেই একেবারে ভাবাবিষ্ট হয়ে আর মূর্ছিত হয়ে গেছে। ওরা এই পরম মহাভাগবত কে চিনতে পারে নাই, তখন বলছে সেটাকে বের করে দাও ছাত্ররা, আমাদেরকে পড়াই লিখাই সব বলছে উপর করছে, ভাগবত শুনতে দিচ্ছে না। আরে ভাগবতের ফল কি? যদি ভাগবত শুনে দিয়ে অষ্টসাত্বিক বিকার তাহাদের না হলো ভাগবত শুনে, তাহলে ভাগবত পাঠের অধিকারী নয়। এই জন্য মহাপ্রভু পরে এইটা যখন শুনলেন যে তাকে বার করে দিয়েছে, তখন বললেন যে সে ওই ভাগবতকে আমি ভাগবত মনে না করি, ওই ভাগবত পুঁথিকে আমি ছেড়ে ফিরব। এই জন্য আমাদের গেটে সে ওই সব গুলি গুরুপাদ পদ্ম অঙ্কিত করে রেখেছেন। চৈতন্য মহাপ্রভু তারপরে পুন্ডরীক বিদ্যানিধির সঙ্গে যখন দেখা হলো, পুন্ডরীক বিদ্যানিধি দেবানন্দ পণ্ডিতকে শাসন করেন, আর তখন তিনি যে ক্ষমা মেঙেছিলেন, মহাপ্রভু বললেন যাও শিবাস পণ্ডিত কাছে ক্ষমা মাঙ্গো, তখন তিনি শিবাস পণ্ডিতের নিকটে এসে ক্ষমা ইত্যাদি মেঙেছিলেন। অতএব পরে তিনি বৈষ্ণব হয়েছিলেন। তো ওই এখানে আবার সারঙ্গ মুরারি পাঠ, তো সারঙ্গ একজন বৃদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন, অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে। মহাপ্রভু ওই রাস্তা দিয়ে আসছিলেন যখন দেবানন্দ পণ্ডিতকে শাসন করে দিয়ে, তখন উনি মুরারি সারঙ্গ মুরারির সঙ্গে দেখা হলো, বলেন যে প্রভু আপনি শিষ্য করেন না কেন, এত বৃদ্ধ হয়ে গেছেন, আর আপনার ঠাকুর সেবা আছে, আপনি করতে পারেন না, রান্না করবেন আর গঙ্গায় স্নান করতে যাবেন, ওখান থেকে সব ব্যবস্থা করবেন আর তারপরে পূজা পাঠ করবেন, আপনি একটা শিষ্য করেন। ও প্রভু আজকাল যোগ্য শিষ্য পাওয়া জানে কেন, আমি শিষ্য করি না, কখন গাড়ি উঠে দিবে কিছু ঠিক নেই। তখন তিনি বললেন মহাপ্রভু তুমি যদি শিষ্য যোগ্য না পাও তাহলে একটি কাজ কর, তুমি যাকে শিষ্য করবে সেই যোগ্য হয়ে যাবে, যাও আমি বলছি, কালকে সকালে তোমার সঙ্গে যাকে দেখবে তাকে তুমি মন্ত্র দিয়ে দাও, তারপর যোগ্য হয়ে যাবে। তাহলে আচ্ছা আপনার আদেশ পালন করতে হবে। এই জন্য পাশে গঙ্গা ও গঙ্গাতে স্নান করতে তিনি ভোর বেলা চারটার সময় যখন ওখানে ব্রাহ্ম মুহূর্তে গেলেন, দেখলেন যে সে একটি মরা বয়ে যাচ্ছে, তখন ওই স্নান করতে গিয়ে ওই মরাটাকে টেনে নিয়ে আসলেন, আর তার কানে সে মন্ত্র তিনি তখনই দিয়ে দিলে, আমি দেখি তো যে সে কিরকম আমার শিষ্য, এই জন্য পরীক্ষা করবার জন্য মহাপ্রভুর কথা তিনি কানে সে মন্ত্র তাকে দিয়ে, মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি জীবিত উঠল। দেখি গৌ প্রমাণ, দেখলেন একটা 16 বছরের বেশ সুন্দর বালক সেটি জিয়ে উঠলো, বলি যে তুমি কে? আমি একটি ব্রাহ্মণ বালক,
পাশেই গ্রামেতে আমার জন্ম ছিল, কালকে আমার উপবীত সংস্কার ছিল, আমার জনেউ ছিল উপবীত সংস্কার, আর ওই সময় তোমাকে একটা কৃষ্ণ সর্প দেখে দিল আর আমি মরে যাই, তারপরে আর জানি না। তখন ওর মাতা পিতা ও সবগুলি এসে গেল, তারপরে তিনি আচ্ছা তো ওই সকালবেলা যে তাকে মন্ত্র যখন শিখাই, যখন জেগে উঠল গ্রামের লোক শুনে সব লোক ওর মাতা পিতা ভাই বন্ধু পরিকর সব লোক এসে গেল। এখন ওরা বলে যে এখন তো তুমি জীবিত হয়ে উঠেছ, এখন চলো। ও বলে যে আমাকে যে জীবিত করেছে কানে মন্ত্র দিয়েছেন ওই আমার মাতা পিতা ভাই বন্ধু আমার সর্বস্ব, আমি এই গুরুকে ছেড়ে দিয়ে আমি আর বাড়ি ফিরব না। তখন ওরা ফিরে গেল আর ইনি গুরুদেবের সঙ্গে আর ওই পাশে তিনি সারঙ্গ কাছে থাকলেন, তাহার সেবা করতে লাগলেন আর মহাযোগ্য পরম বৈষ্ণব হলেন। ওই স্থানে একটা বটবৃক্ষ আমরাও দেখেছি আজ থেকে 50 বছর আগে, বিরাট বট গাছ, আর তার মধ্যে একটা কৃষ্ণ সর্প থাকত, সহজে লোক ওখানে কোনো কিছু করতে পারত না, ওইখানে সাপও ছিল, ওইটা তারঙ্গ মুরারির ওই হচ্ছে পার। এই সব কথাগুলি আমরা বিভিন্ন ভাবেতে মঠেতে গিয়ে আর তারপরে আমরা পাঠ করব আর বর্ণন করব। দিস প্লেস ইজ কল্ড মুরারি মাম গাছি হিয়ার রামচন্দ্র কেম উইথ সীতা এন্ড লক্ষ্মণ ওয়েন হিজ ফাদার টোল্ড হিম টু গো টু ফরেস্ট, and when he came he saw that this place was very very beautiful, there were so many trees, creepers, and very near us Ganges was there. So Ramchandra ordered Lakshman you should make a very beautiful hut for us, and he made it, he began to live there. And what became, we will tell it in our Mathura. Devananda Gaudiya was in the evening because there is no time and some party is coming, so we should vacate this place and we should go to place where our cooking is ready, and there you should take prasadam and then come to Navadvip, and there we will tell all these things very in beautiful way. Krishna used to take prasadam with cowherd boy. Khandirban. Khandirban mane ki ekhane Radha Krishna Gandharva vivah hoychilo. Aar ki hoychilo Ram Krishna jokhon gocharan korte asten sakhagoner sange bibhin prakarer bhojan pila kautuk ekhane hoto oi daler gache to rupe Jamuna ekhan theke par kore diye chole jeto. আর একটি বিশেষ লীলা হয়েছিল ওই ভ্রান্ডিরবনেতে, কৃষ্ণ ভালন করেন যে আমার মতন যোদ্ধা কেউ নয়, আমি সব শ্রীরাম ইত্যাদিকে পরাস্ত করে দিই। তখন সখীরা বলে তুমি মিথ্যা কথা বলেছ, তোমার মতন ভীরু কাপুরুষ আর কেউ নাই, তোমার মধ্যে তো কোনো শক্তি নাই, তুমি যদি অত সামর্থ্যবান হও তাহলে আমাদের সখীর সঙ্গে তুমি যুদ্ধ করতে পারো, মল্ল ক্রীড়া করতে পারো। তখন আচ্ছা তো দেখি শ্রীমতী রাধিকা কে এখানে মল্ল তারা প্রস্তুত করলো, কৃষ্ণ মল্ল হলেন কিন্তু রাধিকার দৃষ্টি শক্তিতে তিনি পড়লেন, কৃষ্ণ এখানে পরাজিত হয়েছিলেন। এইখানে বেণু ইত্যাদি রয়েছে, বহু লীলার স্থান হয় ভান্ডির বন, এই জন্য চৈতন্য মহাপ্রভুর রয়েছে ক্রীড়া ভূমি, বহু মধুর লীলা ইত্যাদি সব হয়েছিল, এই জন্য রামচন্দ্র এসেছেন, আবার কৃষ্ণচন্দ্র মহাপ্রভু রূপেতে স্থানেতে আসেছেন। এই সব বুঝি আমরা বর্ণন করব ওইখানে। গৌর প্রেমানন্দে আপনার চরণ ধীরে ধীরে আমরা যাচ্ছি ঠাকুর বোধে চলে গেছেন নাকি, এখন চলুন।
Thus ends the Parikram Harikatha on the morning of the 26th of March 2002 in Sri Navadvip Dham, going to Ritudvip Radhakund, then to Janmadvip, to Vidyanagar Janmadvip, and then to Madhuramdvip Mamgachi. Hare Krishna.